বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানিরা আত্মনির্ভরশীল জাতি, আলোচনা নয়, ইরানকে নতি স্বীকার করাতে চায় আমেরিকা। বোমা মেরে পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব, মেধা নয়, পেজেশকিয়ান। ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে ইয়েমেন হামলা চালাবে, হুথি আনসারুল্লাহ নেতার হুঁশিয়ারি। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে আমেরিকার কোনো ভূমিকা নেই, ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প মোদি বৈঠক, বাণিজ্য বৃদ্ধি এবং যুদ্ধ বিমান বিক্রি সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন আমেরিকা তার দেশের সঙ্গে আলোচনায় বসতে চায় না, বরং তার মূল উদ্দেশ্য ইরানকে নতি স্বীকার করতে বাধ্য করা। তিনি গতকাল ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহর সফরে গিয়ে এক জনসভায় ভাষণ দেন। এ সময় তিনি ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাবের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমরা আলোচনায় বসব না একথা বলছি না, কিন্তু ট্রাম্প আমাদের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার পর আলোচনায় বসার কথা বলতে পারেন না। তিনি কেন আমাদেরকে খাদ্য, পানি এবং ওষুধ থেকে বঞ্চিত রাখতে চান? পেজেশকিয়ান আরও বলেন, তারা আসলে আলোচনা চায় না, তারা চায় আমাদেরকে তাদের ইচ্ছার কাছে আত্মসমর্পণে বাধ্য করতে, কিন্তু আমরা নতি স্বীকার করব না। প্রেসিডেন্ট বলেন, ইরানিরা আত্মনির্ভরশীলতা ও সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নিজেদের সমস্যাবলীর সমাধান করতে পারবে। পেজেশকিয়ান বলেন, শত্রুরা আমাদের পথ চলা ব্যাহত করতে পারবে না, আমরা আমাদের পথ ঠিকই খুঁজে নেব। এর আগে বুধবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বক্তব্যে বলেছিলেন, ইরানের ভবিষ্যৎ বিদেশিদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল থাকবে না। এদিকে ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, শত্রুরা যদি তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে দেশের তরুণ বিজ্ঞানীরা এরকম অসংখ্য স্থাপনা তৈরি করার জন্য প্রস্তুত হয়েছে। তিনি গতকাল ইরানের দক্ষিণাঞ্চল বুশেহর শহরে এক বক্তব্যে বলেন, তারা আমাদের পরমাণু স্থাপনাগুলো বোমা মেরে উড়িয়ে দিতে চায়, কিন্তু তারা আমাদের তরুণদের মেধা ধ্বংস করতে পারবে না। পিজেশকিয়ান ইরানের শত্রুদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন, তোমরা যদি আমাদের 100টি পরমাণু স্থাপনায় হামলা চালাও, তাহলে আমাদের তরুণ বিজ্ঞানীরা আরও 1000টি নতুন স্থাপনা তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানকে ইহুদিবাদী ইসরায়েল নামক জুজুর ভয় দেখান। তিনি বলেন, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে, তবে তার চেয়ে ভালো হয় ইরান যদি আমেরিকার সঙ্গে একটি চুক্তি সই করে। ইহুদিবাদী ইসরায়েল বা আমেরিকা যদি গাজাবাসী ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বিতাড়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তাহলে ইয়েমেন সামরিক হামলার পথ বেছে নেবে। দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনি জাতিও তাদের প্রতিরোধে যোদ্ধাদের প্রতি আমাদের সমর্থন অটুট অক্ষত রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে তাদের পাশে থাকব। হুথি বলেন, আমেরিকা যদি গাজার বিরুদ্ধে তার ষড়যন্ত্র বাস্তবায়নের কাজে অগ্রসর হয়, তাহলে আমরা তা প্রতিহত করতে সামরিক অ্যাকশন নেব। আমরা আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করব, আমরা চুপ করে বসে থাকব না। হুথি নেতা বলেন, ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই উপত্যকায় নিত্য পণ্যসহ তাবু আশ্রয় প্রবেশে বাধা দিচ্ছে। প্রতারক আমেরিকার সমর্থন থাকায় তেল আবিব একাজ করতে পারছে বলে তিনি মন্তব্য করেন। হামাস শনিবারের মধ্যে সকল ইসরায়েলি পণবন্দীকে মুক্তি না দিলে গাজার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করে ট্রাম্পকে উদ্দেশ্য করে হুতি বলেন, ট্রাম্প এমন এক অপরাধী যে হাস্যকর ও বেপরোয়া কথা বলতে অভ্যস্ত হয়ে পড়েছে। হামাসের এক হুঁশিয়ারির কারণে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণবাহী অন্তত 800 ট্রাক প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে। গাজা উপত্যকার স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এতদিন এসব ট্রাককে গাজায় প্রবেশ করতে দিচ্ছিল না, যদিও গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে এসব ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার কথা ছিল। গত 8 ফেব্রুয়ারি শনিবার 3 ইহুদিবাদী পণবন্দীকে মুক্তি দেওয়ার পর হামাস জানিয়েছিল তারা চুক্তি অনুযায়ী পরবর্তী শনিবার 15 ফেব্রুয়ারি প্রতিশ্রুত 3 পণবন্দীকে মুক্তি দেবে না। এর কারণ হিসেবে হামাস বলেছিল, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজায় হত্যাকাণ্ড বন্ধ করছে না এবং উপত্যকায় ত্রাণবাহী ট্রাকও ঠিকমতো প্রবেশ করতে দিচ্ছে না। হামাস আরও বলেছিল, তেল আবিব যদি তার প্রতিশ্রুতি পালন করে তাহলে তারা পণবন্দী মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন গাজায় 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার অনুমতি দেওয়ার কথা ছিল, কিন্তু হামাসের হুমকির পর বৃহস্পতিবার একদিনে প্রবেশ করেছে 801টি ট্রাক। এর ফলে আগামীকাল হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুত 3 ইহুদিবাদী পণবন্দীকে মুক্তি দেওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারত থেকে একযোগে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে আমেরিকার কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বৈঠকের আগে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ভারতের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতীয় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করছেন। জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, এটা এমন একটা বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন। বাংলাদেশের বিষয়ে বলার ভার আমি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেব। ট্রাম্পের এই কথার পর মোদী উত্তর দিতে শুরু করেন, তবে তিনি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলেননি, তিনি ইউক্রেন নিয়ে কথা বলেন। পরবর্তী সময় দুই নেতার বৈঠক নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক সাংবাদিক ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে মিশ্রি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে আমরা যা বলব, দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাণিজ্য বাড়ানো, যুদ্ধ বিমান বিক্রি সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী পাঁচ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানো হবে, যাতে 2030 মধ্যে তা $50,000 কোটি পৌঁছায়। এছাড়া ভারতকে F-35 স্টিলথ যুদ্ধবিমান দেওয়া হবে, প্রতিরক্ষা সহযোগিতা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফেরত নেবে ভারত। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমরা বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে কাজ করব, অদূর ভবিষ্যতে আমরা বড় বাণিজ্য চুক্তির ঘোষণা করব, সেটা দুই দেশের পক্ষে খুব ভালো হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা ঐতিহাসিক বাণিজ্য পথ ধরে কাজ করতে একমত হয়েছে। এই বাণিজ্য পথ ভারত থেকে শুরু হয়ে ইসরায়েল হয়ে ইতালিকে ছুঁয়ে যুক্তরাষ্ট্রে আসবে। সড়ক, রেল এবং সমুদ্র পথে চলা এই বাণিজ্য দুই দেশের অনেক সহযোগী দেশকে ছুঁয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়েছেন, খুব দ্রুত বাণিজ্য চুক্তি হবে। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে। রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +9899 3794 2441 নাম্বারটি আবারও বলছি, +9899 3794 2441 আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আবার ফিরছি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট বন্দী এবং ফিলিস্তিনি শহীদদের পরিবারের অধিকার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মাঝে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। আল আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, এই পদক্ষেপকে সংশ্লিষ্ট অনেকেই ইহুদিবাদী শত্রুদেরকে দেওয়া একটি বিনামূল্যে ছাড় এবং আমেরিকার চাপের কাছে আত্মসমর্পণ বলে মনে করেন। ফিলিস্তিনি শহীদ এবং বন্দীদের পরিবারগুলো তাদের এই অধিকারগুলোকে ভর্তুকি কিংবা সাহায্যে রূপান্তরিত করার সিদ্ধান্তকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, তাদের এই অধিকারগুলো কোনোভাবে লঙ্ঘিত হওয়া উচিত নয়। শহীদ দিলাল আল মাগরিবির বোন এই সিদ্ধান্তকে শহীদদের পরিবারের প্রতি অপমান বলে উল্লেখ করেছেন। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীরাও বলেছেন যে এই সিদ্ধান্ত তাদের আত্মত্যাগকে জাতির ইতিহাস ও স্মৃতি থেকে মুছে ফেলার প্রচেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ যে কেবল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য কোনো লাভ বয়ে আনবে না তা নয়, বরং ইহুদবাদী শত্রুদেরকে ফিলিস্তিনিদের উপর আরও বেশি অন্যায় শর্ত আরোপ করতে উৎসাহিত করবে। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক পদস্থ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিওরা এইল্যান্ড গাজা উপত্যকায় ইসরায়েলের ১৬ মাস ব্যাপী যুদ্ধকে তেল আবিবের জন্য নিশ্চিত পরাজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি ওয়াইনেটে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, ইসরায়েল অবরুদ্ধ এই ফিলিস্তিনি উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরায়েল তার ঘোষিত চার লক্ষের মধ্যে সাড়ে তিনটি অর্জন করতে ব্যর্থ হয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল আকসা তুফান অভিযানের পর 30 লাখ ইহুদিবাদী ইসরায়েলি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি বাবুল আখতার।
অধিকৃত ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল আকসা তুফান অভিযানের পর 30 লাখ ইহুদিবাদী ইসরায়েলি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সামরিক অভিযান আল আকসা তুফান অভিযান ছিল ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড, আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করা এবং ফিলিস্তিনি ভূমি বছরের পর বছর ধরে দখল করে রাখার ক্ষেত্রে তেল আবিব সরকারের ধারাবাহিক অপরাধযজ্ঞের পাল্টা প্রতিক্রিয়া। ঐতিহাসিক এই অভিযানটি গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মধ্যবর্তী সীমান্ত এলাকায় 2023 সালের 7 অক্টোবর শুরু হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে অব্যাহত ছিল, যার ফলে বিপুল সংখ্যক ইহুদিবাদী নিহত, আহত বা বন্দী হয়েছিল। ইসরায়েলের গণমাধ্যম এই অভিযানকে ইতিহাসে নজিরবিহীন এবং শাসক গোষ্ঠীর জন্য একটি বড় পরাজয় হিসেবে বর্ণনা করেছে। আল আকসা তুফান অভিযানের পর ইসরায়েলি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় 2023 সালের 7 অক্টোবর গাজার জনগণের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। 1 বছর 3 মাস ধরে পাশবিক যুদ্ধ চালিয়ে যাওয়ার পর গণহত্যাকারী ইসরায়েলি সরকার স্থল অভিযানের মাধ্যমে বন্দি ইসরায়েলিদের মুক্ত করতে এবং গাজায় তুমুল জনপ্রিয় প্রতিরোধকামীদের নির্মূল করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর গত 15 জানুয়ারি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে রাজি হয়। চুক্তিটি 19 জানুয়ারি কার্যকর করা হয়। ইন্নার বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে যে ইসরায়েলি ক্যাবিনেট অফিসের পর্যবেক্ষক প্রতিবেদন অনুযায়ী 2023 সালের আল আকসা তুফান অভিযানের পর অনেক ইহুদিবাদী বিপজ্জনক স্বাস্থ্য ও মানসিক সংকটে ভুগছেন, কারণ অফিসের জরিপে অংশগ্রহণকারীদের 38 ভাগ বলেছেন যে আল আকসা অভিযানের ঘটনায় তারা চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভুগছেন। প্রতিবেদন অনুসারে গাজা যুদ্ধে প্রায় 30 লাখ প্রাপ্তবয়স্ক ইহুদিবাদী ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে 5 লাখেরও বেশি গুরুতর অসুস্থতায় ভুগছেন। এর আগে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে প্রধান সমস্যাটি কেবল আহতদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, বরং ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদানের অক্ষমতার সঙ্গেও সম্পর্কিত। যুদ্ধের ফলে সৃষ্ট মানসিক জটিলতায় ভুগছেন এমন 9 লাখ মানুষ দীর্ঘ অপেক্ষার কারণে পরিষেবার জন্য আবেদন করেননি, এমনকি কিছু ক্ষেত্রে অপেক্ষা 6.5 মাস পর্যন্ত পৌঁছায়। ইহুদিবাদী মন্ত্রিসভা পর্যবেক্ষকের প্রতিবেদনের আরেকটি অংশে ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মন্ত্রিসভা মানসিক স্বাস্থ্য সংকট যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং গাজার আশপাশের বসতি থেকে স্থানান্তরিত হওয়া 11% ব্যক্তি ছাড়া যুদ্ধের পরের 6 মাসে কেউ মানসিক স্বাস্থ্য পরিষেবা পায়নি, যদিও তাদের এই ধরনের পরিষেবার তীব্র প্রয়োজন ছিল। মানসিক সংকট কেবল ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারকে ছাপিয়ে যায়নি, বরং ইসরায়েলি অর্থনীতিকেও হুমকির মুখে ফেলেছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে সময় মতো চিকিৎসা না নিলে দীর্ঘস্থায়ী মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং আক্রান্তদের কাজ ও উৎপাদন ক্ষমতা প্রভাবিত হতে পারে। এই সংকট ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিতে পারে এবং সামাজিক নিরাপত্তা, রাজস্ব এবং অন্যান্য সামাজিক সংগঠনের উপর চাপ বাড়াতে পারে, যার ফলে সমাজ ও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব কমাতে অবিলম্বে মন্ত্রিসভার হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত সংবাদ। তেহরানে জুমা নামাজের খতি বলেছেন, বিপ্লব বার্ষিকীর মিছিলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ট্রাম্পকে যথাযোগ্য জবাব দিয়েছে। ইরিনার বরাদ্দে পার্স টুডে আরও জানিয়েছে, আর জুমার খতিব আয়তুল্লাহ সৈয়দ আহমদ খাতামি ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিজয় বার্ষিকীতে লাখো ইরানি আনন্দঘন মিছিলের মাধ্যমে দেশের প্রতি তাদের ভালোবাসা ঐক্যের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে। লেবানন অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতি সাধারণ রাজনৈতিক দৃশ্যপটে ফিরে আসার পটভূমি তৈরি করতে পারে। ইরানিরা আত্মনির্ভরশীল জাতি, আলোচনা নয়, ইরানকে নতি স্বীকার করাতে চায় আমেরিকা, বোমা মেরে পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব, মেধা নয় পেজেশকিয়ান। ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে ইয়েমেন হামলা চালাবে হুতি আনসারুল্লাহ নেতার হুঁশিয়ারি। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে আমেরিকার কোনো ভূমিকা নেই। ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প মোদি বৈঠক, বাণিজ্য বৃদ্ধি এবং যুদ্ধ বিমান বিক্রি সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শিরোনাম শুনলেন। এবারে যাওয়া যাক আমাদের পরবর্তী আসরে।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমরা সমসাময়িক আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের হুমকি, হামাসের জবাব, চীন ইরানের বক্তব্য এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আজ আলোচনা করব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইংল্যান্ড প্রবাসী লেখক ও সাংবাদিক জনাব শাহ আলম। জনাব শাহ আলম, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকেও।
জনাব শাহ আলম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের হুমকি দিয়েছেন। গত সোমবার তিনি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে খুব স্পষ্ট করে বলেছেন, গাজায় তিনি রিয়েল এস্টেট করতে চান। গাজার অধিবাসীদের তিনি মিশর, জর্ডান সহ অন্তত 5টি অঞ্চলে পাঠিয়ে দেওয়ার কথা ভেবেছেন। তার এই হুমকি কিংবা বক্তব্যের পরই কিন্তু বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। তো কিভাবে দেখছেন আপনি ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে?
বিষয়টি অবশ্যই নিন্দনীয়, কারণ ট্রাম্প তো কোন রকমের কোন অধিকার রাখে না। এই ভূমি ট্রাম্প কিংবা আমেরিকার মালিকানাধীন ভূমি নয়, এটা একটা জাতির ভূমি, একটা জাতির রাষ্ট্র। সেটাকে প্রথমে তাদেরকে এই জাতির নিজস্ব রাষ্ট্র থেকে, ভূমি থেকে উচ্ছেদ করে আরেকটা রাষ্ট্র তৈরি করে দেওয়া হয়েছে, এটা বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে আমরা জানি এটা। এরপর এখন পর্যন্ত সেই ভূমি নিয়ে সংঘাত চলতেছে, এই সংঘাত শান্তিপূর্ণ কোনো নিষ্পত্তির কোনো আমরা আলামত দেখছি না। এর মধ্যে ট্রাম্প যে কথাটা বলতে প্রস্তাবটা দিয়েছেন, এটা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক। একটা অন্যের ভূমি দখল করে তিনি রিয়েল এস্টেট বিজনেস করবেন, তিনি সেটাই বলতে চাচ্ছেন। তিনি কোনো নীতিতে বিশ্বাস করেন না, তিনি শক্তিতে বিশ্বাস করেন। তিনি বলেন যে পৃথিবীর শক্তি দ্বারা একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন এবং তার যে ক্ষমতা আছে সে ক্ষমতা ব্যবহার করে তিনি যা ইচ্ছে তাই করতে পারবেন। এটা অবশ্যই নিন্দনীয়।
জনাব শাহ আলম, ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকির মুখে হামাস নতি স্বীকার করবে না বলে স্পষ্ট করে ঘোষণা করেছেন। অন্যদিকে হামাসের বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছে, ইসরায়েলি পণ্যবন্দীদের যদি হামাস শনিবারের মধ্যে মুক্ত না করে দেয় তাহলে ভয়াবহ রকমের হামলা চালানো হবে, যুদ্ধবিরতি চুক্তি বাতিল করতে বলবে তারা। তো তারা কি চাপের মুখে তাদের এই অবস্থানে টিকে থাকতে পারবে হামাস?
হামাস টিকে থাকতে পারবে, হামাস নিশ্চিন্ত করতে পারবে না আমি এটা বিশ্বাস করি। তবে রক্তের বন্যা বয়ে যাবে, ব্যাপক প্রাণহানি হবে এবং সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। এর পরিণতি ভয়াবহ হবে, শুধুমাত্র ফিলিস্তিনে বা ওই ভূমিতে গাজা সীমাবদ্ধ থাকবে না, এর অশান্তি সারা বিশ্বময় হয়তো ছড়িয়ে পড়বে। কিন্তু এর অবসানটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা শঙ্কিত। ট্রাম্প যদি সত্যি তার এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়, জানি যে ট্রাম্পের এই পরিকল্পনা কোন আরব অঞ্চলের কোন রাষ্ট্রে গ্রহণ করেনি এবং যে সমস্ত দেশে এই ফিলিস্তিনিদেরকে মানে গাজাবাসীদেরকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন তারা সেটা সে প্রস্তাব গ্রহণ করেনি এবং এর গ্রহণ করার কোনো যুক্তিই নেই, কেন তারা গ্রহণ করবে?
জি জনাব শাহ আলম, গাজা ইস্যুতে পশ্চিমাদের বক্তব্য কিংবা ট্রাম্পের বক্তব্য আরব বিশ্ব গ্রহণ করছে না সে কথা বুঝতে পারা যাচ্ছে। তারা খুব পরিষ্কারভাবে এ বিষয়ে বক্তব্য দিয়েছে, তাদের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু আরব বিশ্বের কিছু কিছু দেশ কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক করেছে, যে বিষয়টি আমরা সবাই জানি। তো প্রশ্ন হচ্ছে, গাজা ইস্যুতে আরব দেশগুলো কি শক্ত অবস্থানে থাকতে পারবে?
এইখানে একটা সংশয় রয়েই গেছে, কারণ আরব দেশের অনেকগুলো রাষ্ট্র, আরব অঞ্চলের আরব বিশ্বের অনেকগুলো রাষ্ট্রই ইসরায়েলের সঙ্গে কিছুটা স্বাভাবিক সম্পর্ক রক্ষা করে চলেছে। ফিলিস্তিনকে ফিলিস্তিনের রাষ্ট্র সমর্থন করলেও তারা ইসরায়েলের সঙ্গে আবার ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন। এক্ষেত্রে শুধু আরব নয়, কেন তুরস্ক সেই পথে রয়েছে। এখন সত্যি ট্রাম্প যদি এটা ওখানে আগ্রাসন চালান প্রধারে, এরা এই সমস্ত রাষ্ট্রগুলো কোন অবস্থান নেবে? তারা কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাকি আরব বিশ্বের সঙ্গে আরব রাষ্ট্রের সঙ্গে তারা জোটবদ্ধ হবে, নাকি তারা তাদের ট্রাম্পের সঙ্গে কোনো আপোষ আলোচনায় চলে যাবেন বা নীরব থাকবেন? এটি অবশ্য সংশয়ের ব্যাপার রয়েছে, না আমরা নিশ্চিত নই তারা তাদের কি ভূমিকাটা নেয়। যদিও এটা প্রত্যাশিত নয় যে তারা আমেরিকার সঙ্গে অ্যালাইন হোক কিংবা তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অটুট রাখুক।
শ্রোতা বন্ধুরা, সমসাময়িক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ইংল্যান্ড প্রবাসী লেখক ও সাংবাদিক শাহ আলমের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব শাহ আলম, আমরা এই আলোচনার ধারাবাহিকতায় জানতে চাইব, গত বুধবার চীন বলেছে গাজা ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অংশ এবং ফিলিস্তিনিরা গাজাতেই থাকবে, তো আন্তর্জাতিক রাজনীতির পরিপ্রেক্ষিতে আপনি চীনের এই অবস্থানকে কিভাবে দেখছেন?
অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, চীন জাতিসংঘের একটা শক্তিশালী মেম্বার এবং নিরাপত্তা পরিষদের সদস্য, এবং চীন জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না চীনের ভেটোর মুখে, যেমন আমেরিকা বা ফ্রান্সের বা ব্রিটেনের ভেটোর মুখে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তবে চীন যদি তার এই ভূমিকায় এই বক্তব্যে স্পষ্ট অবস্থান নেয় এবং জোরালো অবস্থান নেয়, তাহলে একটা হয়তো ভারসাম্যপূর্ণ অবস্থান বা নেগোসিয়েশনের অবস্থানে ফিরে আসার সম্ভাবনা থাকবে। আর চীন যদি শুধু এই বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হবে।
জি জনাব শাহ আলম, গাজা ফিলিস্তিন ইসরায়েল আমেরিকার জটিল সমীকরণের মধ্যে ইরানের কিন্তু একটা অবস্থান আছে। ইরান ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে এবং নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, আর জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো একটি দেশ অন্য একটি দেশের অংশ কিংবা অংশ বিশেষ দখল করতে পারে না, এটা একদমই নিষিদ্ধ। তো আন্তর্জাতিক অঙ্গন থেকে ট্রাম্পের হুমকিকে কিভাবে দেখা যাবে এবং ইরানের অবস্থান থেকেই বা আমরা কিভাবে দেখতে পারি?
ইরানের অবস্থানটা অবশ্যই শক্তিশালী এবং জোরালো ভূমিকা রাখবে, হামাসের পক্ষেই থাকবে এটা নিশ্চিত, এবং সেক্ষেত্রে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত সফরী হতে পারে এই সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে। আর অন্যদিকে ট্রাম্প যে শুধু আপনার জাতিসংঘের যে নীতি এটা লঙ্ঘন শুধু ফিলিস্তিনের ক্ষেত্রেই করছে সেটা না, আমি একটু আগে খবরে দেখলাম পুতিনের সঙ্গে ট্রাম্প যে ফোন আলাপ করেছে একটা ইউক্রেন যুদ্ধের একটা নিষ্পত্তির জন্য, এবং তিনি আশাবাদী এটা শীঘ্রই নিষ্পত্তি করতে হবে, তবে তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেন তার 2014 সালের সীমানায় ফিরে যেতে পারবে না, এটার সম্ভাবনা খুব কম, যুদ্ধ শেষ হলেও। তার মানে এখানেও ইউক্রেন তার নিজস্ব সীমানা হারাচ্ছে, রাশিয়ার দখলে কিছু তার ভূমি রেখে দিয়ে তিনি যুদ্ধ শেষ করতে চাচ্ছেন ট্রাম্প।
তো জনাব শাহ আলম, আমাদের হাতে আজ আর তেমন সময় নেই, সবশেষে জানতে চাইছি আপনি যখন ইউক্রেন, ট্রাম্প এবং পুতিন প্রসঙ্গ টানলেন, তখন এ প্রসঙ্গ ধরেই জানতে চাইব, ইউক্রেন যুদ্ধের অবসান চান ট্রাম্প, এই জন্য যেন তার মাথা ব্যথা একটু বেশি, মানে উঠে পড়ে লেগেছেন, অন্যদিকে গাজা যুদ্ধের তিনি সমাপ্তি চান না, সমাপ্তি না ঘটিয়ে বরং গাজাকে উল্টো দখল করতে চান তিনি, ট্রাম্পের এই নীতি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি?
ট্রাম্পের এই নীতি অবশ্যই প্রথমত মুসলমানদের প্রতি ট্রাম্পের যে দ্বৈত নীতি, একটা মুসলিম বিশ্বের প্রতি যে ট্রাম্পের যে অন্যরকম ভিন্ন রকম নীতি, একটা আন্তর্জাতিক নীতি বা তার নিজস্ব অনুষ্ঠিত নীতির পরিপন্থী এই অবস্থায় এটাই স্পষ্ট করে, কারণ তিনি এখানে দুই রকম নীতি অনুসরণ করছেন।
তো জনাব শাহ আলম, সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুতে রেডিও তেহরানের আলাপনকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকেও।
আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে বিদায় নিচ্ছি রেডিও তেহরানের আজকের আলাপনের আসর থেকে। আবারও কথা হবে আগামী সপ্তাহে এই দিনে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
পবিত্র শবে বরাত, শ্রোতাবন্ধুরা, পবিত্র শবে বরাত বা পনেরো শাবান উপলক্ষে আপনাদের সবাইকে প্রাণঠালা অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
পনেরো শাবান সবচেয়ে মহিমান্বিত রাতগুলোর মধ্যে অন্যতম। ভারত উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই দিনে নানা ধরনের মিষ্টি বিতরণ ও ব্যাপক ইবাদত বন্দেগি করা হয়। এই রাতের ইবাদত বন্দেগি কবুল হয় এবং এই রাতে মুসলমানদের সব গুনাহ মাফ করিয়ে নেওয়ার এক উপযুক্ত সুযোগ দেওয়া হয়।
পনেরো শাবান হল মানব জাতির শেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের পবিত্র জন্মদিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের পবিত্র আহলে বাইতের ১১তম সদস্য হজরত ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের পুত্র হিসেবে তার জন্ম হয়েছিল ২২৫ হিজরিতে ইরাকের বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে পবিত্র সামেরা শহরে। তার মায়ের নাম ছিল নার্গিস এবং তিনি আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান। তার অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত, স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা। দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা কাসাসের পঞ্চম আয়াতে বলেছেন, আমি ইচ্ছা করলাম যে তাদের পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল, তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদের নেতৃত্ব দান করতে এবং তাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতার উত্তরাধিকারী করতে।
এই আয়াত অনুযায়ী এমন এক যুগ আসবে যখন বিশ্বব্যাপী ন্যায়পরায়ণ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠিত হবে, আর ওই ন্যায়পরায়ণ ব্যক্তিদেরই নেতা হবেন হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন মানুষের প্রকৃত মর্যাদা।
শিয়া ও সুন্নি সূত্রগুলোতে প্রসিদ্ধ এক বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে মানবজাতি অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কল্যাণ অর্জন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর যুগে আমার উম্মত এমন নিয়ামত লাভ করবে যে তারা পূর্বে কখনোই তা লাভ করেনি। ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে মানব সমাজ প্রথমে দারিদ্র্যমুক্ত ও অভাবমুক্ত একটি সমাজে পরিণত হবে। পৃথিবীর সমস্ত বিধ্বস্ত ও বিরান এলাকা তাঁর মাধ্যমে আবাদ হয়ে যাবে।
ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে জ্ঞানবিজ্ঞানের এত উন্নতি ঘটবে যে ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, জ্ঞান ২৭টি অক্ষর সমতুল্য। সকল নবী রাসুল সম্মিলিতভাবে যা এনেছেন তা আসলে জ্ঞানের দুটি অক্ষর স্বরূপ। আর যখন মাহদী আবির্ভূত হবে ও কিয়াম করবে, তখন সে জ্ঞানের অবশিষ্ট ২৫টি অক্ষর বের করে তা মানব জাতির মধ্যে প্রচার করবে। সে সময় মানুষ এক ছায়াপথ থেকে অন্য ছায়াপথের গ্রহে ভ্রমণ করবে। ইমাম সাদিক আলাইহিসসালাম আরও বলেছেন, আল কায়েমের যুগে প্রাচ্যে বসবাসরত মুমিন ব্যক্তি পাশ্চাত্যে অবস্থানকারী নিজ ভাইকে দেখতে পাবে, এবং যে ব্যক্তি পাশ্চাত্যে আছে সেও প্রাচ্যে বসবাসরত তার ভাইকে দেখতে পাবে। ইমাম মাহদী আলাইহিসসালামের হুকুমত সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হবে, যার ফলে এমন কোনো জনপদ থাকবে না যেখানে মহান আল্লাহর একত্ব এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হবে না।
তো শ্রোতা বন্ধুরা, চলুন আলোচনায় যাবার আগে শবে বরাত বিষয়ক একটি গান শোনা যাক কলরব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়।
এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, মুমিনের দে বহে খুশির জোয়ান, মুমিনের দে বহে খুশির জোয়ান, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, মসজিদে মসজিদে খুশির এলাম, গুন 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 ঘরে তাসবিহ কোরআন, মসজিদে মসজিদে খুশির এলাম, গুন 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 ঘরে তাসবিহ কোরআন, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, উপচে পড়ে প্রাণে খুশির ধারা, হবে রবের তরে ইবাদত। এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, মুমিনের দে বহে খুশির জোয়ান, মুমিনের দে বহে খুশির জোয়ান, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত।
ইবনে আরাবি, শারানি এবং অন্যান্য ব্যক্তির মতো কতিপয় সুন্নি আলেমও বিশ্বাস করেন যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি হলেন হযরত মাহদী আলাইহিস সালাম। তারা তাঁর নাম ও বংশ পরিচিতি স্পষ্ট উল্লেখ করেছেন এবং তাঁকে তারা জীবিত ও গায়েব বলে বিশ্বাস করেন। হাদিস অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই পবিত্র মক্কা নগরী থেকে হযরত ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাবের বিপ্লব ও আন্দোলন শুরু হবে। এ সময় আন্তর্জাতিক পর্যায়ে রোমানদের তথা পাশ্চাত্যের সাথে তুর্কি জাতি ও তাদের সমর্থকদের একটি ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হবে যা বিশ্বযুদ্ধে রূপান্তরিত হবে। কিন্তু আঞ্চলিক পর্যায়ে ইমাম মাহদি আলাইহিসসালামের সমর্থক দুটি সরকার ও প্রশাসন ইরান ও ইয়েমেনে প্রতিষ্ঠিত হবে। ইমাম মাহদি আলাইহিসসালামের ইরানি সঙ্গী সাথীরা তার আবির্ভাবের বেশ কিছুকাল আগে নিজেদের একটি সরকার গঠন করে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বেন। অবশেষে তারা ওই যুদ্ধে জয়ী হবেন।
ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাবের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আসমানি আহ্বান বা ধ্বনি, যা তার নামে 23 রমজানে শোনা যাবে। এসব বর্ণনা অনুযায়ী ওই আসমানি আহ্বান শোনা যাওয়ার পরই ইমাম মাহদি আলাইহিসসালাম গোপনে তার কতিপয় সঙ্গী ও সমর্থকের সাথে যোগাযোগ করবেন। তখন তার ব্যাপারে সারা বিশ্বে আলোচনা হতে থাকবে এবং তার নাম সবার মুখে মুখে উচ্চারিত হবে। তার প্রতি ভালোবাসা সবার হৃদয়ে আসন লাভ করবে। কিন্তু মাহাদির দুশ্মনরা তার আবির্ভাবের ব্যাপারে খুব ভীত হয়ে পড়বে এবং এ কারণে তারা তাকে গ্রেফতারের চেষ্টা করবে। জনগণের মাঝে ছড়িয়ে যাবে যে তিনি মদিনায় অবস্থান করছেন। বিদেশি সামরিক বাহিনী অথবা হেজাজ সরকার সেদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং সরকারের সাথে গোত্রগুলোর দ্বন্দ্ব সংঘাত নিরসনের জন্য সিরিয়াস্থ সুফিয়ানি সেনাবাহিনীর সাহায্য চাইবে।
দশই মুহররম আশুরার দিন ভোরে ইমাম মাহদি আলাইহিসসালাম সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় তাঁর বাণী প্রদান করে বিশ্বের জাতিগুলোকে আহ্বান জানাবেন যাতে তারা তাঁকে সাহায্য করে। তিনি বলবেন যে অলৌকিক ঘটনার ওয়াদা তাঁর প্রপিতামহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তা ঘটা পর্যন্ত তিনি পবিত্র মক্কায় থাকবেন, আর উক্ত অলৌকিক ঘটনা হবে ইমাম মাহদি আলাইহিসসালামের আন্দোলন দমনের উদ্দেশ্যে পবিত্র মক্কার দিকে অগ্রসর রোমান সুফিয়ানের পাঠানো বাহিনীর ভূগর্ভে প্রথিত হওয়া। এ ঘটনার অল্প কিছুদিন পরই মক্কাকামী সুফিয়ানি বাহিনী ধ্বংস হয়ে যাবে। এরপর ইমাম মাহদি আলাইহিসসালাম 10,000-এরও বেশি সেনা নিয়ে মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হবেন এবং শত্রু বাহিনীর সাথে যুদ্ধের পর সেখানে অবস্থান গ্রহণ এবং মদিনা শত্রুমুক্ত করবেন। এরপর তিনি মক্কা ও মদিনা মুক্ত করার মাধ্যমে হিজাজ বিজয় এবং সমগ্র আরব উপদ্বীপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন।
কয়েকটি বর্ণনা থেকে বোঝা যায় যে ইমাম মাহদি আলাইহিসসালাম হিজাজ বিজয়ের পর দক্ষিণ ইরান অভিমুখে রওনা হবেন এবং সেখানে খোরাসানি ও শোয়াইব ইবনে সালের নেতৃত্বাধীন ইরানি সেনাবাহিনী ও সেদেশের জনগণের সঙ্গে মিলিত হবেন। তারা তার আনুগত্যের শপথ নেবেন। তিনি তাদের সহায়তায় বসরায় শত্রুবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এক সুস্পষ্ট ও বিরাট বিজয় লাভ করবেন। এরপর ইমাম মাহদি আলাইহিসসালাম ইরাকে যাবেন এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি উন্নত করবেন। তিনি সেদেশে সুফিয়ানি বাহিনীর বাদবাকি সেনা এবং অন্যান্য দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদেরকে পরাজিত ও হত্যা করবেন। এরপর তিনি ইরাককে তার প্রশাসনের কেন্দ্র এবং কুফা নগরীকে রাজধানী হিসেবে মনোনীত করবেন। আর এভাবে ইয়েমেন, হিজাজ, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলো পুরোপুরি তার শাসনাধীনে চলে আসবে। বর্ণনাগুলো থেকে জানা যায়, ইরাক বিজয়ের পর ইমাম মাহদি আলাইহিসসালাম সর্বপ্রথম যে যুদ্ধের উদ্যোগ নেবেন তা হবে তুর্কিদের সাথে তার যুদ্ধ। হাদিসে এসেছে,
প্রথম যে সেনাদল তিনি গঠন করবেন তা তিনি তুর্কদের বিরুদ্ধে পাঠাবেন, ওই সেনাদল তাদেরকে পরাজিত করবে। বাজত তুর্কি বলতে চীনা বা রুশদেরকেও বোঝানো হতে পারে, যারা রোমানদের সাথে যুদ্ধের পর দুর্বল হয়ে পড়বে। ইমাম মাহদি আলাইহিসসালাম সেনাদল গড়ার পর তাঁর বিশাল সেনাবাহিনীকে কুদসে তথা জেরুজালেমে পাঠাবেন। সুফিয়ানি ও তার মিত্র শক্তিগুলোর সেনাবাহিনী মোতায়েন করার পর ইমাম মাহদি আলাইহিসসালাম ও তাঁর সেনাবাহিনীর সঙ্গে তারা বড় ধরনের যুদ্ধ করবে। এ সময় সুফিয়ানি, ইহুদি ও রোমান সেনাবাহিনী মহান আল্লাহর ক্রোধে পতিত হবে এবং তারা মুসলমানদের হাতে এমনভাবে নিহত হতে থাকবে যে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো পাথর খণ্ডের পেছনে লুকায়, তখন ওই পাথর চিৎকার করে বলে উঠবে, হে মুসলমান, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এ সময় মহান আল্লাহর সাহায্য ইমাম মাহদি আলাইহিসসালাম ও মুসলমানদের কাছে আসবে এবং তারা বিজয়ী বেশে আল কুদসে প্রবেশ করবেন।
খ্রিস্টান পাশ্চাত্য আকস্মিকভাবে ইমাম মাহদি আলাইহিসসালামের হাতে ইহুদি ও তাদের পৃষ্ঠপোষক শক্তিগুলোর পরাজয় বরণের কথা জানতে পারবে, ফলে তাদের ক্রোধের আগুন জ্বলে উঠবে এবং তারা ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু আকস্মিকভাবে হজরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে পবিত্র কুদস তথা জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলার মসজিদে অবতরণ করবেন এবং তিনি সমগ্র বিশ্ববাসী, বিশেষ করে খ্রিস্টানদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। হজরত ঈসা মাসিহ আলাইহিসসালামের অবতরণ হবে বিশ্ববাসীর জন্য নিদর্শন এবং মুসলমান ও খ্রিস্টানদের জন্য আনন্দের কারণ। সম্ভবত হজরত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদি ও পাশ্চাত্যের মাঝে মধ্যস্থতা করবেন এবং এ কারণে দুপক্ষের মধ্যে 7 বছর মেয়াদী একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হবে। মাস্তুর বিন গাইলান নামীয় আব্দুল কাইস গোত্রের এক ব্যক্তি তখন জিজ্ঞাসা করেছিল,
হে আল্লাহর রসুল, ওই দিন জনগণের তথা মুসলমানদের নেতা কে হবেন? তিনি বলেছিলেন, আমার বংশধর মাহদি, যাকে দেখে মনে হবে তার বয়স 40 বছর। তার মুখমণ্ডল উজ্জ্বল তালকার মতো জলজল করতে থাকবে, তার ডান গালের উপর একটি তিল থাকবে। হাদিস বা ইসলামী বর্ণনা অনুযায়ী পাশ্চাত্য 2 বছর ধরে সন্ধি চুক্তি ভঙ্গ করবে। সম্ভবত ঈসা আলাইহিসসালামের মাধ্যমে পাশ্চাত্যের জাতিগুলোর মাঝে গণজাগরণ ও সংহতির জোয়ার সৃষ্টির ফলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে এ চুক্তি ভঙ্গ করবে। পশ্চিমাদের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ এবং ইমাম মাহদি আলাইহিসসালামকে সাহায্য ও সমর্থন করবে। এ কারণেই রোমানরা 10 লাখ সেনা নিয়ে সিরিয়া ও ফিলিস্তিনে হঠাৎ হামলা চালাবে। হাদিসে এসেছে,
তখন পাশ্চাত্য তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করে 80টি সেনাদল নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাদের প্রত্যেক সেনাদলে 12,000 সেনা থাকবে, অর্থাৎ তাদের মোট সেনা সংখ্যা হবে 9,60,000। আর মুসলিম বাহিনী তাদের মোকাবেলা করবে এবং হজরত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদি আলাইহিসসালামের নীতির আলোকেই তার নীতি ঘোষণা করবেন এবং তিনি ইমাম মাহদির পেছনে বায়তুল মুকাদ্দাসে নামাজ আদায় করবেন। এই মহাযুদ্ধে রোমানরা শোচনীয়ভাবে হেরে যাবে এবং ইমাম মাহদির সামনে খ্রিস্টান ইউরোপ ও পাশ্চাত্য বিজয়ের পথ খুলে যাবে। আর অনেক জাতি বিপ্লবের মাধ্যমে নিজ নিজ দেশে ইমাম মাহদি ও হজরত ঈসা আলাইহিসসালামের বিরোধী সরকারগুলোর পতন ঘটাবে এবং ইমাম মাহদির সমর্থক প্রশাসন প্রতিষ্ঠা করবে।
ইমাম মাহদি আলাইহিসসালামের হাতে সমগ্র পাশ্চাত্য বিজয় এবং তা তাঁর শাসনাধীনে চলে আসার পর বেশিরভাগ পশ্চিমারা ইসলাম গ্রহণ করবে। এ সময় হজরত ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবেন। মাহদি আলাইহিসসালাম ও মুসলমানগণ তাঁর জানাজার নামাজ পড়বেন। আরও বর্ণিত হয়েছে যে ইরান থেকে ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাবের সূত্রপাত হবে। হাদিসে এসেছে,
কোম থেকে এক ব্যক্তি উত্থিত হবে এবং জনগণকে সত্যের দিকে আহ্বান করবে। যে দলটি তার চারপাশে জড়ো হবে তাদের হৃদয় ইস্পাত কঠিন দৃঢ় হবে, তারা এতটা অক্লান্ত ও অক্ষত ভয় হবে যে যুদ্ধের প্রচণ্ড চাপও তাদের ভীত সন্তুষ্ট করবে না, তারা যুদ্ধে ক্লান্ত হবে না, তারা সবসময় মহান আল্লাহর উপর নির্ভর করবে। বিভিন্ন বর্ণনা অনুসারে অবশেষে তারা তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে বিজয়ী হবে। মহান আল্লাহ হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ত্বরান্বিত করুন এবং আমাদেরকে তার অনুসারী হওয়ার মতো যোগ্যতা দান করুন। সবাইকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা।
সূর্যের মতো আকাশে মাহদি জীবনের ঘ্রাণ বাতাসে মাহদি ত্রাণ কর্তা পৃথিবী মাহদি হায়দারি এক মহাবীর মাহদি সূর্যের মতো আকাশে মাহদি জীবনের ঘ্রাণ বাতাসে মাহদি 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 আল মাহদি 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 মাহদি